খোদাগরি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله দূরে কাছে সকল দর্শককে জানাই আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আন্তরিক মোবারক দর্শক আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব মোবারক স্বভাব ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আজকেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক অতুলনীয় স্বভাব মোবারক আমরা আলোচনাতে আলোচ্য বিষয় রেখেছি, ইনশাআল্লাহ শুনব। মুবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে ইনশাআল্লাহ কোরআন হাদিসের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা ইনশাআল্লাহ থাকবে। দর্শক আসুন আমরা আজকের প্রোগ্রামের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করব, আর শোনার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দুরূদ পড়ার এক উৎসাহ আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে। কেননা যে কোনো আমল যখন কোনো ব্যক্তি এর ফজিলত জানতে পারে তখন কিন্তু সেই আমল করার জন্য আগ্রহ প্রকাশ করে। আমাদের এই চ্যানেলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ে প্রোগ্রামের শুরুতে দুরূদ শরীফের ফজিলত বয়ান করা হয়, তা আজকেও আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করব। নবীদের সুলতান রহমতে দু জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা দশ দশ বার দুরূদ শরীফ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শাফাআত করবে, অর্থাৎ সুপারিশ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ লাভ করার একটা মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। ইনশাআল্লাহ আমরা অবশ্যই সকাল সন্ধ্যা অধিক পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক আজকে যে স্বভাব মোবারক তা হচ্ছে আমানতদারি, আমানতের খেয়ানত না করা, আমানতদারি রক্ষা করা। এটা ছিল আমার আপনার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা গুণ, যা আজও আমরা যারা ওলামা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তারা কিন্তু যখনই আমানত নিয়ে যখন আলোচনা হয় অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতময় জিন্দিগিতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমানত এর ব্যাপারে যে গুরুত্ব দিয়েছেন ওই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করে। তো দর্শক আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে মোবাইলিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে সঙ্গে রাখবো। মোবাইলিগে দাওয়াত ইসলামী মিরাজ ভাই থেকে আসছে ইনশাআল্লাহ আলোচনায়, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। মোবাইলিগে দাওয়াত ইসলামী আমাদের কামরুজ্জামান আত্তারি উনি আমাদের সাথে রয়েছেন, ওনার থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব, ভালো ভালো নিয়ত কে সামিল রাখবো, যা শুনবো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজকে এমন একটি বিষয় নিয়েছেন আলহামদুলিল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম গুণ, তবে এর ব্যাপকতা অনেক বেশি, এর নিয়ে আলোচনা করতে থাকতে শেষ হওয়ার নয় এমন একটি বিষয় আজকে। তো মূলত আমানতদারিতা এই শব্দটা আমনুন শব্দ থেকে এসেছে, যার অর্থটা এমন আসে যে ভরসা বা আস্থা, এ ধরনের বিষয় বা কারোর কাছে কিছু গচ্ছিত রাখা, তো এটাকে আমানত বলে। তো ইসলামে এই আমানতের অনেক গুরুত্ব রয়েছে, না আমানতদারিতা ইসলামে পালন করা সেটা অপরিহার্য বা ফরজ করে দেওয়া হয়েছে। আর আমানতদারিতা এমন একটি বিষয়, এর মুক্ত প্রতীক স্পষ্ট উদাহরণ যদি আমরা বলি সেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার তুলনা তিনি নিজেই, মানে তার কোনো সৃষ্টি আল্লাহ তাআলার এমন নেই যে তার তুলনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করা যাবে আমানতদারিতার ব্যাপারে। এর কারণ, অন্যতম কারণ এটা যে এটা হতে পারে যে আমার সাথে যার সম্পর্ক ভালো আমি তার আমানত রক্ষা করি, এমনটা হতে পারে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি অমুসলিমদের সাথে এমন আমানতদারিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যা কল্পনা করা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটি হাদিসে মোবারকা আমরা লক্ষ্য করি, যা উমদাদুল কারির মধ্যে বর্ণিত রয়েছে, যে নবুয়াত প্রকাশের পূর্বে কুরাইশরা যখন এটা সিদ্ধান্ত নিল যে কাবা ঘর নতুন করে নির্মাণ করবে, তো তাদের মধ্যে এটা সিদ্ধান্ত হলো নির্মাণ করবে, কিন্তু দেখা গেল যখন নির্মাণ করা শুরু হলো হাজরে আসওয়াদ কোন গোত্র স্থাপন করবে, এই সম্মানিত ব্যক্তি কারা হবে, এটা নিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা গেল। তো আবু উমাইয়া বিন মুগিরা আরবের কুরাইশের একটি গোত্র প্রধান, উনি বলল যে ব্যক্তি আজকে প্রথম মসজিদে কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে দরজা দিয়ে, ওই ব্যক্তি যা সিদ্ধান্ত দিবে আমরা সেটা মেনে নেব। দেখা গেল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করেছেন। তো লোকেরা বলল এ তো ওই ব্যক্তি যে আমাদের আলামিন, অর্থাৎ বিশ্বাসী। তো তখন বলল নিঃসন্দেহে আমরা তার কথা মেনে নিব। তো যখন নবুয়াত প্রকাশই হয় নাই, তখন কাফেরেরা ঐক্যমত্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমন একটি উপাধি দিল আল আমিন, বিশ্বাসী, তাদের মধ্যে সব থেকে বেশি আমানতদারিতা তার মধ্যে ছিল।
আল্লাহ!
আর তাকেই নির্ধারণ করা হলো যে হাজরে আসওয়াদকে স্থাপন করবে। তো আরো একটি বিষয় যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা কেমন ছিল, যা বাইহাকি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হিজরতের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন ওই রাতের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে তিনি বললেন আমি তোমাকে কিছু দায়িত্ব দিতে চাই। তিনি বললেন যে আমার জান তো আপনার জন্য কোরবান, আপনি যা বলবেন আমি তাই করব। তখন তিনি বললেন যে আমি তো হিজরত করে মদিনা যাচ্ছি, তো তোমার কাছে আমার কাছে গচ্ছিত কিছু মাল, কিছু আমানত রয়েছে যা মক্কার অমুসলিমদের, তো তাদের নিকট তুমি এটা নাম ধরে ধরে পৌঁছে দিবে। তো দেখা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল যা আমানত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে বললেন তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। তো এই অবস্থায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, অনেক বড় লম্বা হাদিসে মোবারকা, এর থেকে প্রমাণিত হয় যে পরবর্তী দিন যখন সকাল হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ধরে ধরে সকলের যে আমানত ছিল, গচ্ছিত ধন সম্পদ ছিল, তার সবকলের কাছে পৌঁছে দিলেন। এর মাধ্যমে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়াতলে এসেছে এই একটি ঘটনার কারণে। তো আজকে এই আমানতদারিতার এই প্রোগ্রামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনন্য স্বভাব, এর মাধ্যমে বলতে চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বভাব, যে শুধু সে মুসলমানের জন্য আমানতদারিতা দেখাননি, বরঞ্চ অমুসলিম যারা রয়েছে তাদের কাছেও তিনি আমানতদারিতার মূর্ত প্রতীক ছিলেন।
সুবহানাল্লাহ! কারণ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির জন্য রহমত।
জি,
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘটনা আমরা শুনলাম, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে দর্শক আমরা অনেকে পড়েছি, আবার অসংখ্যবার আমরা অনেকে শুনেছি। যদি দেখা যায় যে শোনার পরে অথবা পড়ার পরে যে আমি একজন মুসলমান হিসাবে আমি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি অনুসরণ করি, আমি ইত্তেবা করি, তা আমার আমানতদারির ব্যাপারে কেমন, আমি ব্যক্তি হিসাবে কেমন? যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আমানতদারিতার অবস্থা এমন শীর্ষে পৌঁছে গেল অমুসলিমরা তারা তাদের আত্মীয়কে বাদ দিয়ে তাদের কওমের লিডারকে বাদ দিয়ে তাদের কাছে ছেলে রাখতে পারত, কিন্তু তারা তাদের তারা জানে যে এই মহান এর কাছে যদি আপনার রাখা হয় তাহলে আমার জিনিস এদিক সেদিক হবে না। এমনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যে জিনিসটা রেখেছে ওই জিনিসটা ওই অবস্থায়, অনেক সময় আমরা বিভিন্ন প্রকারে আমরা চেঞ্জিং করি, এটা দিয়ে অন্য কোনো কাজ করি, বলে ওই টাইমে আমি তাকে পৌঁছিয়ে দেব, কিন্তু আসলেই যে আমাকে সম্পদ অথবা যে কোনো কিছু কারো কোনো কিছু আমার কাছে আমানত হিসাবে যদি রাখা হয় তাহলে সেখান থেকে কোনো পরিবর্তন আনা কোনো কিছু করা এটা আমার আপনার জন্য অনুমতি আছে কি না। তো দর্শক, আমরা আজকে আমানতদারি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল শুনবো, এক মুমিন একজন মুসলমান হিসাবে আমানতের ব্যাপারে আমার আপনার দায়িত্ব কি, কর্তব্য কি, যেহেতু আমি একজন মুসলমান আর মুসলমানের এক বিশেষ বৈশিষ্ট্য, মুমিনের এক বিশেষ বৈশিষ্ট্য গুণ তা হচ্ছে আমানতদারি রক্ষা করা, অর্থাৎ খেয়ানত না করা, যেটাকে আমরা বলি খেয়ানত না করা। ইনশাআল্লাহ অবশ্যই দর্শক আমরা শুনব, অনেকেই আমরা শুধু শুনি, শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, ইনশাআল্লাহ আমল করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক উত্তম স্বভাব মোবারক তা হচ্ছে আমানতদারি তা ইনশাআল্লাহ শোনার স্মরণ রাখার পাশাপাশি এটাকে আমরা শেয়ার করার আমরা চেষ্টা করব। আপনারা শেয়ার করবেন, শেয়ার করতে আপনারা ভুলবেন না, কারণ এটা এমন একটি কাজ যা শেয়ার করলে শেয়ার করাটাও একটা স্বভাবের কাজ। কীভাবে স্বভাব? যারা শুনবে, যারা দেখবে, আমল করবে, আমি আপনি ইনশাআল্লাহ এর স্বভাব অবশ্যই আমরা পাব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শেষ পর্যন্ত প্রোগ্রাম অংশগ্রহণ করার তৌফিক দিক ইনশাআল্লাহ। দর্শক, আমানতদারি সম্পর্কে একটি চমৎকার একটা ভিডিও ইনশাআল্লাহ আমাদের মাঝে আছে, তাও প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ্জাবাদান আমরা কিছু কলের দিকে যাব, তারপর ইনশাআল্লাহ আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ কামরুজ্জামান থেকে আমরা আমানতদারি সম্পর্কে বিশেষ কিছু আলোচনার দিকে অগ্রসর ইনশাআল্লাহ কল চালিয়ে দিই।
আব্দুল গনি, আপনাদের এই চ্যানেলটা শুনে আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের এই সুন্দর সুন্দর ইয়াগুলা কোরআন হাদিস সেদিন আমাদের সম্বন্ধে অনেকগুলো জিনিস জানলাম, খুব ভালো লাগে আমার।
মাশাআল্লাহ, জি নেক্সট।
আমি মুরাদনগর গোরাহাল থেকে বলছি, নূর মোহাম্মদ আত্তারি। আমার সহ পরিবার নিয়ে আমি মাদান শরীফ দেখতেছি, আমার তো খুব অনেক ভালো লাগে। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি যে কেমতের আগ পর্যন্ত মাদান শরীফ জারি থাকে। আমি দোয়া করি আপনারা যে এই যে যে আপনারা কষ্ট করছেন, আপনি শ্রম দিতেছেন, আমি দোয়া করি আমি এই হায়াতের জন্য ন্যাক দান করি।
শুক্রিয়া কল করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য কলের মাধ্যমে শুক্রিয়া আদায় করি। জি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে, আমানতদারি। এই আমানতদারি এমন একটি গুণ, যদি এই গুণটিকে আমাদের মাঝে আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের মাঝে সেটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজ অতি সহজে সঠিক পথের দিশা পেয়ে যাবে, সঠিক পথে আমাদের সমাজ পরিচালিত হবে। আমানতদারিতার অসংখ্য ফজিলত হাদিসে তাতে বর্ণিত আছে, এবং আমানত রক্ষা না করার যে ক্ষতি, যে ভয়াবহতা, তাও কিন্তু হাদিসে পাকে বর্ণিত রয়েছে। তো আসুন প্রথমে আমরা হাদিস পাক কিছু এবং আয়াতে কারিমা শ্রবণ করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে কি সুসংবাদ ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন এর প্রথম নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা কামিয়াব। মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণাবলী আছে, কিছু সিফাত আছে, বৈশিষ্ট্য আছে মুমিনের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তো ইরশাদ করে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন কামিয়াব, মুমিন সফল কাম। তো মুমিনের একটি গুণ হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার 9 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউউন, তারা যারা নিজেদের আমানতকে এবং ওয়াদাকে রক্ষা করে। আর তারাই হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, মুমিন আর ওই মুমিন হচ্ছে কামিয়াব। এই আমানতদারিতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 58 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ পাক হুকুম দিয়েছেন আমাদেরকে, বান্দাদেরকে হুকুম দিয়েছেন, বান্দা যেন আমরা যেন আমানত গ্রহীতা যারা আমাদের কাছে আমানত রেখেছে তাদের আমানত আমরা যেন তাদের কাছে ফিরিয়ে দিই। এটি আল্লাহ পাকের হুকুম আমাদের প্রতি। যদি আমাদের কাছে কারো আমানত থাকে আমরা যেন সেই আমানতগুলোকে তার মালিকের নিকট পৌঁছে দিই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল এর 27 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং রসূলের খেয়ানত করো না এবং তোমাদের আমানতগুলোকে তোমরা রক্ষা করো, আমানতগুলোকে তোমরা বজায় রাখো। অর্থাৎ তোমাদের কাছে যদি কোনো আমানত দেওয়া হয়, তোমাদের কাছে কোনো মানুষ সম্পদ রাখা হয়, তাহলে ওই সম্পদগুলো তোমরা ফিরিয়ে দাও। আর এই ব্যাপারে আরও হাদিসে পাকের মধ্যে রয়েছে যা মুসনাদ ইমাম আহমদ কিতাবের 6365 নম্বর হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মাঝে চারটি গুণ থাকে, চারটি বিষয় তোমাদের মাঝে থাকে, আর এই চারটি জিনিস থাকা অবস্থায় দুনিয়ার সকল কিছু যদি তোমাদের কাছ থেকে হারিয়ে যায়, তোমাদের কাছে না থাকে, ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সকল কিছু যদি তোমাদের কাছ থেকে চলে যায় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে,
ইনশাআল্লাহ আমরা নোট করে নেব। এখন আমরা একটা ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ খুব গভীর মনোযোগ সহকারে আমাদের মোবাইল লীগের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ উনি আমাদের খুব ফুহার স্বরূপ আমাদেরকে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা দেখব। তারপর ইনশাআল্লাহ চারটি বিষয় এমন কি যা আমাদের সাথে যদি থাকে তাহলে আমরা কি হব না, আমরা ধ্বংস হব না। আর এই চারটি জিনিস আমাকে আপনাকে কি রাখবে, আল্লাহ তার রসুলের দিকে আমাকে আপনাকে দাবিত করবে। ও চারটি বিষয় ইনশাআল্লাহ আমরা অবশ্যই শ্রবণ করবো। আসলে আমরা ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ আমরা দেখব। জি চালিয়ে দিই।
বিভিন্ন ফুলের নির্যাস দিয়ে যেমন ফ্র্যাগ্রেন্স তৈরি করা হয়, ঠিক মানব জীবনের বিভিন্ন গুণকে একত্রিত করলে, বিভিন্ন কোয়ালিটিকে একত্রিত করলে তখন তার মাঝে যে একটা মহাগুণ সৃষ্টি হয়, যে একটা এক্সট্রিম লেভেলের গুণ সৃষ্টি হয় তা হচ্ছে ইন্টিগ্রিটি। আজকে তেমনই এক ইন্টিগ্রিটি সম্পর্কে আলোচনা করব আর তা হচ্ছে আমানতদারিতা। দর্শক, আমানতদারিতা এমন এক গুণ মানব জীবনের যা মানুষকে ব্যক্তিগত পর্যায়ে তার চারিত্রিক বৈশিষ্ট্যকে আরও বেশি সমুন্নত করে। অনেক সময় আমরা মনে করি যে কেউ আমাকে কোনো অর্থ সম্পদ আমার কাছে গচ্ছিত রাখল, আমি সেটার সুরক্ষা করলাম এবং ফিরিয়ে দিলাম, এটাই শুধু আমানত নয়, আমানত আরও বিভিন্ন রকমের হয়ে থাকে। কেমন? আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে কিছু আদেশ নির্দেশ আমাদেরকে দিয়েছেন, ইবাদত বন্দেগীর হুকুম করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেও কিছু আমানত আমাদের কাছে রয়েছে, আমরা হচ্ছি আমানতদার। এক হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানতদারিতা, দ্বিতীয়ত হচ্ছে বান্দার পক্ষ থেকে আমানতদারিতা। আল্লাহ তবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমানতদারিতা কেমন? রোজা, নামাজ, হজ, জাকাত, এগুলোকে সুষ্ঠুভাবে পালন করা, এগুলোকে সংরক্ষণ করা এবং রক্ষণাবেক্ষণ করাও হচ্ছে আমানতদারিতা। পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমাদের জিহ্বা, আমাদের চোখ, আমাদের কান, আমাদের শ্রবণ শক্তি, আমাদের দৃষ্টি শক্তি, এই প্রতিটি জিনিস হচ্ছে আমাদের জন্য এক একটি আমানত। কেমন আমানত? চোখ আছে বলে কি আমরা যা ইচ্ছে তাই দেখতে পারবো? না। চোখকে গুনাহ থেকে বাঁচানো, এটাও হচ্ছে চোখের জন্য আমানতদারিতা। মুখ আছে বলে কি আমরা যা কিছু বলতে পারবো, কাউকে গালমন্দ করতে পারবো, কারো মান সম্মানকে আমরা ধূলিসাৎ করতে পারবো? না। মুখ থেকে এমন কোনো কথা বের করা যা গুনাহে পর্যবসিত না হয় কিংবা শরীয়ত পরিপন্থীও না হয়, এমন কথা না বলা, এটা হচ্ছে মুখের আমানত। ঠিক তদ্রূপ কান দিয়ে এমন কিছু না শোনা যা হারাম করা হয়েছে, আর তা হচ্ছে কানের আমানত। এমন প্রতিটি বিষয়ে আমানত রক্ষা করা হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আরো বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? মুমিনের মধ্যে আর যত দোষী থাকুক না কেন, খেয়ানত তথা বিশ্বাসঘাতকতা ও মিথ্যাচার থাকতে পারে না। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, কারো আমানত খেয়ানত করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি বিষয়ে মুসলমানের মান সম্মান থেকে শুরু করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধি বিধানকে মেনে চলার তৌফিক দান করুন। অবশ্য দোয়াও করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মিথ্যাচারিতা থেকে বিরত থাকি, আমরা যেন প্রতিশ্রুতি ভঙ্গ থেকে বিরত থাকি, সবচেয়ে বড় কথা আমরা যেন আমানতদারিতা রক্ষা করতে পারি।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা খুব অল্প সময়ে একটি বিষয় যেটা আমানতদারিতার, বাস একজন মানুষকে বোঝার জন্য যে যতটুকু প্রয়োজন কমসে কম, আলহামদুলিল্লাহ আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার এবং আমল করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। ইনশাআল্লাহ কামরুজ্জামান ভাই থেকে ইনশাআল্লাহ সে চারটি গুণ যেটা উনি বলতে চেয়েছিলেন এখন ইনশাআল্লাহ উনি আমাদেরকে শোনাবে। আমি চাচ্ছিলাম একটু ব্রেক এর জন্য নিলাম, যেহেতু জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকে যে সাবজেক্ট আলোচ্য বিষয়ের মধ্যে এই হাদিসে মোবারকে যেটা উনি আলোচনা করতে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই শিক্ষণীয়, তাই ইনশাআল্লাহ আমরা এখন শুনবো। জি,
আমরা শুনছিলাম যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরবাউন চারটি জিনিস, ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমার মাঝে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছেন, বলছেন যদি তোমার মাঝে চারটি জিনিস থাকে আর দুনিয়ার সমস্ত কিছু তোমার কাছ থেকে দূরে চলে যায়, তোমার সঙ্গ ছেড়ে দেয়, তোমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে তোমার কোনো কিছু যায় আসবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে না। নাম্বার এক হচ্ছে হিফজু আমানাতি,
সুবহানাল্লাহ,
আমানত রক্ষা করা,
আমানত রক্ষা করা।
নাম্বার দুই হচ্ছে ওয়াসিদকু হাদিসি, সত্য কথা বলা,
সত্য কথা বলা।
নাম্বার তিন হচ্ছে ওয়া হুসনু খলিকাতি, এবং উত্তম আচরণ,
উত্তম আচরণ।
নাম্বার চার হচ্ছে ওয়াইফাতুন ফি তুহুরি, এবং পবিত্র খাবার খাওয়া, হালাল খাবার ভক্ষণ করা। এই যে চারটি বিষয় পাকিস্তানি দেয়রা, যে আসলে এই চারটি বিষয় কিন্তু এক একটি ধাপ, এক একটা বিশাল আকারে, যদি সেগুলো আমরা আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসি, অতি সহজে আমরা জীবনযাপন করতে পারবো। আমার মিথ্যা বলা প্রয়োজন কি? যেখানে আমার মিথ্যা বলা প্রয়োজন আমি সে কাজটি করব না, আমি তো মারা যাব না ওই কাজ না করলে,
জি
আমি মিথ্যা বলবো কেন? নাম্বার দ্বিতীয় হচ্ছে, আরেকটি হচ্ছে পবিত্র খাবার খাওয়া, হালাল খাবার খাওয়া। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে যারা হারাম টাকা উপার্জন করছে না তারা কি জিন্দেগি অতিবাহিত করছে না? হালাল খাবার কি মানুষ খাচ্ছে না? আমি হারাম পথে কেন যাব? যদি আমি বিবেকবান হয়ে থাকি, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়ে থাকে, তাহলে আমি হারাম পথ কেন অবলম্বন করব? হালাল পথ তো আছে, এমন তো নয় যে শুধু হারাম পথই আছে। আমি হারাম পথে কেন যাব, হালাল পথে যাব। এই যে চারটি গুণ, আর যেহেতু আজকের বিষয় হচ্ছে আমানতদারিতা, আমানতদারিতা কি এমন গুণ যা মানুষের মাঝে থাকলে সে আখলাকের ভিত্তিতে সে সমাজে একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে আখ্যায়িত হয়ে থাকে।
এখানে একটি বিষয় দর্শক, তা হচ্ছে সমাজের মধ্যে অথবা তার পরিবারের মধ্যে দেখবেন যার মধ্যে আমানতদারি এবং সত্যবাদিতা, এই দুই বিষয় যার মাঝে থাকে মানুষ কিন্তু তাকে খুব বিশ্বাস করে।
অবশ্য
ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মানুষ তার সাথে লেনদেন করে, কেন জানে সে আমাদের ব্যবসা করার ক্ষেত্রে আমাদের সাথে কোনো প্রকার মিথ্যা বলবে না। আচ্ছা, আর আমানতদারি তো এটা ব্যবসার ক্ষেত্রে খুবই একটা, যেহেতু সবসময় টাকা পয়সার কি লেনদেন হয়,
ভূমিকা
বিশেষ করে টাকা টাকা পাঠানো, টাকা আসা, এই বিষয়গুলা সেম ফ্যামিলি পরিবারের মধ্যে। ওভারঅল আমরা যদি দর্শক দেখি, যদি আপনার আমানতদারি, সততা, সত্যবাদিতা এই জিনিসটা যদি কারো মাঝে থাকে, ইনশাল্লাহ মানুষ তাকে খুবই বিশ্বাস করবে, মানুষ তার প্রতি খুবই আস্থা রাখবে। এখন প্রশ্ন হচ্ছে মানুষ আমাকে অথবা আপনাকে আমাদেরকে বিশ্বাস করে কিনা। যদি বিশ্বাস না করে তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে এই যে গুণ, যে হয়তো মানুষ দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, হতে পারে আমি অনেক মানুষের আমানতের খেয়ানত করেছি, এটা মানুষের মাঝে জানাজানি হয়েছে। ওভারঅল দর্শক আমি বলবো যে সেটা ব্যবসায়ী হোক অথবা সমাজের মধ্যে হোক, প্রতিটি কাজের মধ্যে যার মধ্যে সততা থাকবে, যার মধ্যে সত্যবাদিতা থাকবে, আমানতদারি থাকবে, সে দুনিয়াতেও ভালো থাকবে, কেন মানুষ তাকে বিশ্বাস করবে, আর আল্লাহ আল্লাহ রসুল তো তার উপর খুশি হবে, তার আখিরাত জীবন কী হবে সুন্দর হবে। একটি কল দেব, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের মিরাজ ভাই থেকে ইনশাল্লাহ আলোচনার দিকে যাব। আবার যে কল চালিয়ে দেব,
আপনাদের ইনস্টাগ্রামটা
ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের প্রায় প্রোগ্রাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যারাই মাদানী চ্যানেলকে দেখেন, হয়তো অল্প সময়ের জন্য দেখেন, মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন যে মাদানী চ্যানেল দেখবে কিছু সময়ের জন্যও যদি কেউ মাদানী চ্যানেল দেখে তাহলে সে কিছু হলে শিখে যেতে পারে।
অবশ্যই
আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় দয়া। দাওয়াত ইসলামী আমাকে আপনাকে আমাদেরকে এত সুন্দর একটি চ্যানেল আমাদেরকে উপহার দিয়েছে, এই চ্যানেলকে মহাব্বত করব, এই চ্যানেলকে ইনশাআল্লাহ আমরা ভালোবাসব। আমরা মানুষের কাছে মাদানী চ্যানেল দেখার জন্য আমরা ইনশাআল্লাহ দাওয়াতও দেব, দাওয়াত দেব, দাওয়াত পৌঁছাবো মানুষের কাছে ইনশাআল্লাহ। জবাজান আল্লাহ তাআলা চাইত আমরা এর মাধ্যমেও দর্শক আমরা সওয়াব পাওয়ার একটা ইনশাআল্লাহ আমাদের মাধ্যম হবে। দর্শক আসুন আমরা মিরাজ ভাই থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ। আমাদের যে আজকে আলোচ্য বিষয়, আমাদের প্রোগ্রামের নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, যা আমাদের খুবই প্রয়োজন। একজন মানব, একজন মুমিন মুসলমানের জন্য খুবই প্রয়োজনীয়, আর তা হচ্ছে আমানতদারি। আসুন আমরা আমানতদারি সম্পর্কে শুনছি আরও কিছু ইনশাআল্লাহ শ্রবণ করব।
জি, আমরা শুনছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিসে মোবারাকা। শুরুতেই আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে গুণ সম্পর্কে বলছিলাম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সব থেকে কাছে থেকে যারা এই গুণ অর্জন করেছে তারা হলেন সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ। তো ওনাদের স্বভাব কেমন ছিল, এমন একটি ঘটনা আমিরুল মুমিনিন সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার অসুস্থ হলেন, তো ডাক্তার ওনাকে পরামর্শ দিলেন যে মধু খাওয়ার জন্য। তো দেখা গেল যে সকল জায়গায় খোঁজ নেওয়া হলো, কোথাও মধু পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় এক ব্যক্তি খবর দিল যে হুজুর আমিরুল মুমিনের বাইতুল মালে কিছু মধু রয়েছে,
যেখানে রক্ষিত আছে, তো আপনি যদি চান তো ওখান থেকে নিয়ে সেবন করতে পারেন, মধু খেতে পারেন। উনি বললেন যে বাইতুল মালে রক্ষিত যে মধু রয়েছে এটা সকল মুসলমানের সম্পদ, তো আমি কিভাবে এটা নিতে পারি? যদি আমার নিতে হয় তো সকল মুসলমান আমাকে এটা অনুমতি দিতে হবে, আর সেটা সম্ভব নয়। তো দেখতে দেখতে উনি সেই মধু আর কখনো গ্রহণ করেননি। তো এটা ছিল আমানতদারিতা। তো আমাদের অবস্থা আজকে কেমন রয়েছে? আরো একটি ঘটনা এমন রয়েছে প্রসিদ্ধ, যা হচ্ছে সৈয়দনা আমিরুল মুমিনিন মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের একবার এক ব্যক্তি আসলো ওনার সাথে দেখা করার জন্য রাতের বেলা। তো উনি তখন রাষ্ট্রীয় কাজে কিছু একটা লিখছিলেন কুপি জ্বালিয়ে। এখনকার সময়ে তো আমরা বৈদ্যুতিক আলো দিয়ে ব্যবহার করি, উনি কুপি জ্বালিয়ে কিছু লিখতেছিলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। যখন ওই ব্যক্তি আসলো তার কাছে দেখা করার জন্য, তো তখন তার সাথে সে কথা বলা শুরু করলো, কিন্তু সে কুপিটা নিভিয়ে দিল। এখন ওই ব্যক্তি আরজ করলো, হুজুর আপনি এতক্ষণ তো কুপি জ্বালিয়েই কাজ করতেছিলেন, আমি যখন আসলাম আমার সাথে কথা বলতেছেন, তো এখন কেন নিভিয়ে দিলেন? তিনি বললেন, এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, আর এটা রাষ্ট্রীয় সম্পদ, যেটা জ্বালিয়ে আমি রাষ্ট্রীয় কাজ করছিলাম, যখন তুমি আসলে এটা পার্সোনাল কাজ, তখন আমি এটা আমানতদারিতা রক্ষা করার জন্য আমি এটা নিভিয়ে দিলাম।
আল্লাহ,
এটা ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে আমানতদারিতা। তো আজকে আমরা যদি আমাকে নিজেকে প্রশ্ন করি যে আমাদের আমানতদারিতার অবস্থা কেমন রয়েছে, আমরা যখন খুশি যারটা খুশি সেটা খেয়ানত করে ফেলি। তো শুধু এটা নয় যে আমানতদারিতা শুধু মাল বা এই জাতীয়, যেটা আমরা ভিডিওর মাধ্যমে শুনছিলাম, হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমানতদারিতা এমন একটি বিষয় যা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিছু শরীয়তের মাধ্যমে ফরজ করে দেওয়া হয়েছে এটা পালন করা হলো আমানত, আর এটা বিপরীত করা অর্থাৎ যদি এটা পালন করা না হয় সেটা হলো খেয়ানত। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন গোসল ফরজ হয় এটা মুসলমানের জন্য গোসল ফরজ গোসল আদায় করাটাও একটা আমানত। তো আজকে যদি প্রশ্ন করা হয় বা আমাকে নিজেকে বলা হয় যে যখন মুসলমানের গোসল ফরজ হয়ে যায়, এমন অবস্থায় দেখা যায় ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, অনেক দিন দুই দিন তিন দিন, এমন অবস্থা আজকে মুসলমানের যে সে ফরজ গোসল আদায় কিভাবে করবে সেটাই জানে না, তার মানে সে বছরের পর বছর গোসল বিহীন অবস্থায় থাকে, অর্থাৎ আমানতের খেয়ানত সে করতেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসে মোবারকা, এর অর্থ হলো যে ফরজ গোসল করা আমানত, আর যে ব্যক্তি ফরজ গোসল করা শেখেই নাই তার অবস্থা কেমন? তাহলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষের সৃষ্টি করার সময় যে অঙ্গ সৃষ্টি করেছে তা হলো লজ্জা স্থান, আর এটা সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন, হে মানুষ এটা তোমার জন্য আমানত, আর তুমি যদি এটার বৈধ ব্যবহার করো আর এর আমানতের খেয়ানত না করো, এর রক্ষণাবেক্ষণ করো, তাহলে আমি তোমার রক্ষণাবেক্ষণ করো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এই হাদিসে মুবারাকা থেকে আমরা যেটা উপলব্ধি করলাম, যেটা বুঝতে পারি, যেটা হলো আসলে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি অঙ্গর মধ্যে, আর সেটা বলে দিলেন এটা হলো আমানত। এর থেকে বোঝা যায় প্রতিটা অঙ্গই আমানত। হাত আমার জন্য আমানত আল্লাহ তাআলার দেওয়া, পা আমার জন্য আমানত, তো এর খেয়ানত আমি করছি কিনা, আমি কি হাত এমন কোনো কাজে ব্যবহার করছি যা ইসলাম সমর্থন করে না, চোখ এমন কোনো কাজে ব্যবহার করছি যা ইসলাম সমর্থন করে না, যদি করে থাকি তাহলে এটা খেয়ানতের পর্যায়ে পড়বে। তো আমরা শুনবো ইনশাল্লাহ খেয়ানত সম্পর্কে কি বলা হয়েছে। তো খেয়ানতের ক্ষতি সম্পর্কে অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে আল্লাহ তাআলার রাসূল।
যারা আমানতদারি যারা রক্ষা করে না,
জি,
তো সেটা কিন্তু খেয়ানত বলা হয়,
খেয়ানত বলা হয়।
আর দর্শক, যখন আসলে মানুষ একদিকে তো আমানতদারি, অন্যদিকে যখন যে খেয়ানতের যে কুফল, যে যারা আমানতের বরখেলাপ করে, সেটা বান্দার হোক অথবা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানতের খেয়ানত হোক, যখন এই বিষয়গুলো আমরা জানব যে এর অবশ্যই একটা কি ক্ষতি, খেয়ানত করে যারা তাদের ব্যাপারও আমরা কিছু ইনশাআল্লাহ যারা আমরা শ্রবণ করব, তখন ইনশাআল্লাহ আমরা খেয়ানত থেকে বাঁচতে পারবো। আর খেয়ানত থেকে যে বাঁচতে পারবে সেই হবে প্রকৃতপক্ষে আমানতদার। ঠিক আছে ইনশাআল্লাহ। জি মিরাজ
জি, যেমনটা বলছিল যে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে খেয়ানত সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে মোবারকা তিনি বর্ণনা করেছেন, যে কোথাও তিনি বলেছেন যে খেয়ানতকারী জাহান্নামী, কোথাও বলা হয়েছে খেয়ানতকারী মুনাফিক, কোথাও বা বলা হয়েছে খেয়ানতকারী থেকে আশ্রয় চাওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে মোবারকা এমনটা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মোবারকা যা বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যেও রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুনাফিকের আলামত হলো তিনটি। এর মাধ্যমে প্রথম নাম্বার সেটা হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, আর যখন ওয়াদা করে সেটা খেলাফ করে, অর্থাৎ ওয়াদা সে রক্ষা করে না। আর তিন নাম্বার আলামত যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তার খেয়ানত করে, অর্থাৎ সেটা সেটা ফিরিয়ে দেয় না অথবা সেই কাজটা সুচারুরূপে পালন করে না, হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমন একটু আগেই আমরা শুনছিলাম যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সেটা সে রক্ষা করে না। তো এইভাবে আলামত মুনাফিকের আলামত তিনটি, যদি আমার মধ্যে এই আলামতগুলো থাকে তো আজকে থেকে ইনশাআল্লাহ তওবা করে নেই যে এই সকল আলামত থেকে আমি বেঁচে থাকব,
বেঁচে থাকবে ইনশাআল্লাহ।
এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা যা মুসনাদে আহমদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, ইরশাদ করেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, অর্থাৎ যার মাঝে আমানতদারিতার সংরক্ষণ নাই তার ঈমান নাই। স্পষ্টভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যার আমানতদারিতার সংরক্ষণ নাই, অর্থাৎ আমানতের খেয়ানত যে ব্যক্তি করে তার ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, অর্থাৎ অনুরূপভাবে যে ওয়াদা রক্ষা করতে জানে না তার মাঝে ধর্ম নেই, অর্থাৎ দীন নেই। তো ওয়াদা আর আমানত দুইটা একই সাথে বলা হয়েছে। তো ওয়াদা রক্ষা করা এবং আমানতদারিতা, ওয়াদা রক্ষা করার বলা হয়েছে যে তার মাঝে দীন নেই বা ধর্ম নেই, আর যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ভাষণ দিতেন তো খুব কম সময় এমন দেখা গেছে যে এই হাদিসে মোবারকা তিনি ইরশাদ করেননি, যা একটু আগেই আমরা শুনছিলাম যে তার মাঝে আমানতদারিতা নাই তার ঈমান নেই,
মানে আলোচনার মধ্যে
অর্থাৎ পরিপূর্ণ ঈমানে কামিল নেই,
ঈমানে কামিল নেই,
ঈমানে কামিল। যেমন আমরা শুনে থাকি যে লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার ভিতরে নবী ভালোবাসা নেই তার অন্তরে তার ঈমান নেই,
ঈমান নেই।
তো এটার ব্যাখ্যা হচ্ছে গিয়ে পরিপূর্ণ ঈমান তার হতে পারেনি এখন, সে মুমিন মুসলমান, তবে পরিপূর্ণ ঈমান তার এখন আসে।
পরবর্তীতে হাদিসে মোবারকে একটা যেটা রয়েছে সেটা এমনটা রয়েছে যে হযরত সাইয়েদুনা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খেয়ানতকারীকে ডাকবেন, তাকে দাঁড় করিয়ে দিবেন, তাকে বলা হবে তুমি যে খেয়ানত করেছো ওটা ফেরত দাও। এবং সে বলবে আল্লাহ এটা আমি কিভাবে ফেরত দিব, এখন তো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আমার সম্পদ ধন কিছুই নেই, তো আমি কিভাবে ফেরত দেব। তখন ফিরিস্তারা তাকে জাহান্নামের কিনারে নিয়ে যাবে, জাহান্নামের কিনারে যখন নিয়ে যাবে, মুকাশাফাতুল কুলুবের মধ্যে হাদিসে মোবারকা রয়েছে যে তখন সে জাহান্নামের নিচে যখন তাকাবে দেখবে সে যা খেয়ানত করেছিল তা ওখানে রক্ষিত রয়েছে, তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।
আল্লাহ,
আর সে নিচে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, একটা সময় সে 70,000 বছর পরে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছাবে, আর যখন ওই রক্ষিত যে আমানত সে খেয়ানত করেছিল ওটা তুলে নিয়ে আসবে, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ বলবেন যে ওটা নিয়ে আসো, সে যখন নিয়ে আসতে চাইবে দেখবে যে পৃথিবীতে যত পাহাড় রয়েছে তার থেকে সেটা ভারী রয়েছে, তখন নিয়ে আসতে চেষ্টা করবে, আস্তে আস্তে আবার জাহান্নামের কিনারে আসবে, আবার সে পা পিছলে নিচে পড়ে যাবে, এভাবে চলতে থাকবে চলতে থাকবে। একমাত্র আশা তখন তার তখনও বেঁচে থাকবে, আর সেটা হলো সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের আশা করবে। আর এটাই বোঝা যায় যে এখানে যে ঈমানের কথা বলা হয়েছে, সে ঈমানদার থাকবে কিন্তু তার মুনাফিকের লক্ষণের কারণে, মুনাফিকের আমল করার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যেহেতু অপর হাদিসে রয়েছে মুনাফিকের স্থান হবে সর্বনিম্ন স্তরে, এজন্য ঈমান থাকার কারণে সে উপরে আসবে আবার নিচে যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কারণে এক সময় সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এভাবে মুকাশাফাতুল কুলুবের মধ্যে বর্ণিত রয়েছে, ভাই যেটা বলছিলেন যে এটা স্পষ্ট ঈমান নাই বলতে সে অমুসলিম হয়ে গেছে এমনটা নয়।
জি জি,
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক, এই আলোচনাগুলো শোনার পরে বিশেষ করে আমাদের সমাজের মধ্যে ওই ধরনের ব্যক্তি যাদের কাছে কেউ যদি কোনো কিছু রেখে দেয়, হয়তো কিছুদিন পরে তার স্মরণ থাকে না, সে ভুলেও যায়। আর অনেক সময় মায়ের দ্বারা আল্লাহ তাআলার পানা অনেকে অস্বীকার করে। দুনিয়াতে অস্বীকার করে হয়তো আমি আপনি কিছু অর্থের মালিক হয়ে গেলাম, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে ইবারতগুলো যেটা আমরা শুনলাম, যে বর্ণনাগুলো আমরা শ্রবণ করলাম, যে তার যে কঠিন যে অবস্থা, তাকে মুনাফিক বলা হচ্ছে, তাকে কঠিন শাস্তির সম্মুখীন তাকে হতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে। তাই আমরা কেউ কখনো এভাবে বলে দেয় যে আমার এই কথাটা আমানত, কোন একটা পারিবারিক ম্যাটার হোক, সাংগঠনিক হোক, কোন একটি বিষয়, কিন্তু একটি কথা আমানত হিসাবে রাখা হয়। আর তাকে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা একে বলা উচিত
পরামর্শের কারণে,
পরামর্শের কারণে। অনেক সময় মা বাবার পক্ষ থেকে সন্তান একজনকেই বলা হয়, এক সন্তানকেই বলা হয়। এখন যা কি বলা হলো গোপন রাখার জন্য বলা হলো, কেউ যাতে না জানে, এটা কিন্তু আমানত। এখন আমি আপনি সে আমানতদারি কতটুকু আমি আপনার রক্ষা করলাম, এভাবে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, সেটা কথা হোক, সেটা অর্থ হোক, সেটা কোনো একটা জিনিস হোক, অনেক দিক থেকে আমানতের বিষয়গুলো চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার যে প্রশ্ন করা হবে, বান্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এর মধ্যে এসেছে আমানত। আর ওলামা কেরাম বলেন যে এই হাদিসটা ওই হাদিসের সাংঘর্ষিক না, যেটা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। তো এই মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাই উনি লিখেছেন যে ইবাদতের ক্ষেত্রে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, আর লেনদেনের ক্ষেত্রে, যেটা আমাদের পরস্পরের মধ্যে লেনদেন হয়, এই লেনদেনের ক্ষেত্রে যেই প্রথম ফার্স্ট প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আমানতদারি। তাহলে দর্শক, আমরা নামাজের ইবাদতের ক্ষেত্রে আমরা সবসময় একটা বিষয়কে খুব আমরা গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে নামাজ। আর আদার্স দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াত, তাসবি, জিকির, দোয়া, সাদাকা, অনেক ইবাদত কিন্তু আমরা করে থাকি, আমাদের মাঝে হয়ে থাকে, কিন্তু নামাজের ব্যাপারে কি করা হয়েছে, এটা কি স্পষ্টভাবে এটাকে করা হয়েছে, এবং কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে ইবাদতের ক্ষেত্রে নামাজের কি করা হবে, প্রশ্ন করা হবে। কিন্তু যে আমার আপনার যে লেনদেনের বিষয়, আচ্ছা এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ, দর্শক যদি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেয়, অনেক সময় নামাজ তো পাঁচ ওয়াক্ত হয়, কিন্তু লেনদেনের বিষয়গুলো অনেক সময় দিনের মধ্যে পাঁচের চাইতে বেশি হয়। যারা ব্যবসা বাণিজ্য করে, আমরা যারা সমাজে আমরা চলাফেরা করি, অনেক বিষয়গুলো যেগুলো আপনার লেনদেনের মাঝে, ব্যবসার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, অনেক বিষয় যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে নামাজের চেয়েও অনেক ক্ষেত্রে এই বিষয়ে আমাদের ডিসকাস কি হয়, আমাদের আলোচনা বেশি হয়। তো ইসলাম যেখানে দর্শক আমাকে আপনাকে নামাজের কথা বলেছেন, নামাজের তাগিদ দিয়েছেন, যে মুসলমান নামাজ পড়বে, নামাজকে স্বীকার করবে, নামাজকে মেনে নেবে, সে অবশ্যই আমানতদারের প্রতি কি রাখবে, খেয়াল রাখবে অবশ্যই। যার মধ্যে নামাজের গুরুত্ব থাকবে, আমানতদারির গুরুত্ব থাকবে না, তাহলে বোঝা যাচ্ছে আমরা একটাকে মানলাম আরেকটাকে মানলাম না, এমন করা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা যদি এই বিষয়গুলা মেনে আমরা চলতে চাই খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে, তাহলে আমাদেরকে ইলমে দিন শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামের অ্যাক্টিভিটিস, এটা আমাদের সাথে সবসময় সর্বদা। আমরা যদি ইনশাআল্লাহ আমাদের ব্যবহারকে সততা বলেন, আমানতদারিতা বলেন, মিথ্যা থেকে বাঁচা, এই সকল খারাপি থেকে যদি আমরা দর্শক বাঁচতে চাই।
আমি যে আমানতদারিতার বিষয়টা, এখানে কিন্তু দুটো অপরাধ, আমানত রক্ষা না করার ব্যাপারে দুটো অপরাধ। এক তো হচ্ছে যে আল্লাহ তারা ইশাদ করে দিয়েছেন তোমরা আমানতকে রক্ষণ করো, আমানতদারিতা পূরণ করো, যার আমানত তাকে দিয়ে দাও। আমি প্রথমত আল্লাহ পাকের হুকুম অমান্য করেছি, এটা একটি অপরাধ। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে যার কাছে আমানত রাখা হয় অবশ্যই তাকে বিশ্বাস করা হয়। একজন মানুষকে বিশ্বাস না করে তো আমানত দেওয়া হয় না। উদাহরণস্বরূপ কেউ আমার কাছে আমানত রাখলো, এর অর্থ হচ্ছে সে আমাকে বিশ্বাস করে, তার প্রতি আমার শ্রদ্ধা আছে, সে আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, তার বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, এজন্য তো সে আমার আমাকে আমানত দিয়েছে।
বান্দার হক নষ্ট হয়।
হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বিশ্বাসঘাতকতা আমি করলাম, তার মন ক্ষুণ্ণ করলাম, তার আশা আমি ভঙ্গ করলাম, তার আমানতের খেয়ানত করলাম। এই দুটো অপরাধ, এক তো আল্লাহ পাকের হুকুম অমান্য করা, আর দ্বিতীয়ত হচ্ছে আমি তার বিশ্বাসকে নষ্ট করে দিলাম। যে সে আমাকে এত মহব্বত করতো, আমার প্রতি এত আস্থা রাখতো, কিন্তু তার বিশ্বাসের সম্মান আমি দিতে পারিনি, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আর হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমাদের সমাজ এখন যে আমানত রক্ষা হচ্ছে না, আমানতদারিতা দেখা যাচ্ছে না, এই হাদিস পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই ইরশাদ করে দিয়েছেন যে ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না বাদাকুম কওমান ইয়াখুনুনা ওয়ালা ইউতামানুন, যে তোমাদের পরে সাহাবায়ে কেরামদের ইরশাদ করছেন, হে আমার সাহাবারা, তোমাদের পরে এমন এক যুগ আসবে, তোমাদের পরে এমন দল আসবে, এমন মানুষ আসবে যারা আমানত নেবে, আমানত গ্রহণ করবে, কিন্তু তা রক্ষা করবে, তারা এই আমানতের খেয়ানত করবে। তার মানে বুঝে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইরশাদ করে দিয়েছেন আমাদের যুগের কারণে। আজই তো দেখা যাচ্ছে যে ভাই আমার বন্ধুর কাছে আমি 1 লক্ষ টাকা রেখেছিলাম, কিন্তু সে এখন আমাকে টাকা দিচ্ছে না, সে বলে না পুটি মারছে, বলে আমরা সাধারণ ভাষা যে আমার সাথে সে ঘুরে গেছে,
টাকা দিচ্ছে না,
টাকা দিচ্ছে না,
অথবা শহর থেকে গ্রামে চলে গেছে, গিয়েছে, এখন গ্রামও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অর্থাৎ আমাদের অবস্থা এমন, আজকে আপনি দেখেন বিভিন্ন আদালতে উকিল ব্যারিস্টার এর মধ্যে একটা অংশ হচ্ছে আমানতদারিতার ক্ষেত্রে, মানুষ আদালতে যায় কেস মামলা এগুলো করে, এর মধ্যে একটি অংশ হচ্ছে আমানতদারিতা, আমানত রক্ষা না করা। আমি তার কাছে টাকা রেখেছিলাম, কিন্তু আমার টাকা মেরে দিয়েছে, আমি বিশ্বাস করে তার সাথে জমি রেখেছিলাম, কিন্তু সে আমার জমিকে মেরে চলে গিয়েছে, এটা হচ্ছে সম্পদের আমানত। আর আমানত কিন্তু এটা ব্যাপক একটি বিষয়, কথারও আমানত আছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে উদাহরণস্বরূপ দেখা যায় আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একটি দোকানে বসে আছে, তো আমার পাশে যে বন্ধু তাকে বললাম ভাই আপনার কাছে কি কথা বললাম, এই কথাটি কারোর কাছে বলবেন না, যে আমানত। এখন সে দোকান থেকে বের হতে দেরি হয়েছে, সারা বাজার খবর হয়ে গিয়েছে, হয় কিন্তু এমন, আমি বাজারের দোকানে তার সাথে শেয়ার করলাম, আমি বের হওয়ার পূর্বে সারা বাজার খবর হয়ে গেছে, আর এই মুক্ত কথা এমন তো করে ফেলেছে।
আল্লাহ
আল্লাহ, এটা হচ্ছে কথারও আমানত আছে। আমরা রফিক ভাইয়ের বয়ানে শুনেছি যে চোখেরও আমানত আছে, জিহ্বারও আমানত আছে, কানেরও আমানত আছে। আর এই হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন যে ব্যক্তি আমার জন্য জামানত দিবে, মাইয়াদ মানলি মা বাইনারি জেলাইহি, যা তার দু পায়ের মাঝখানে আছে তথা লজ্জাস্থান এবং জিহ্বা, এই দুটির যে আমার আমাকে জামানত দিবে, আমার প্রতি আমানত দিবে, আজমাল্লাহু জান্না, তাহলে আমি ওয়াদা দেব আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব।
সুবহানাল্লাহ,
যদি আমরা এই দুটোকে আমানত হিসেবে রক্ষা করি, আমাদের জিহ্বাকে এবং লজ্জাস্থানকে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের ভাষা অনুযায়ী যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গিয়েছেন।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যে খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ যে আমরা শ্রবণ করলাম দুইটি বস্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত, আর আমানতের খেয়ানত যাতে আমরা না করি। আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে মাওলা মাওলাই করিম, হি আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমরা যাতে করে যে কোনো বিষয়ে, সেটা টাকার ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক, কথার ক্ষেত্রে হোক, অথবা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আমরা প্রত্যেকে আমরা গুনাহগার। আজকে আমরা যারা মাদানী চ্যানেলে প্রোগ্রামের মধ্যে আমাদেরকে মানুষের সাথে আমাদেরকে চলতে হয় বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কথাবার্তা, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেককে এই প্রতিটা মুসলমানকে আমাদেরকে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে যদি আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামীর মাদানী মহল মাদানী পরিবেশে এই বিষয়গুলোকে আলহামদুলিল্লাহ চর্চা করা হয়, এই বিষয়গুলোকে আলোচনার মধ্যে রাখা হয়, মানুষকে বলা হয়, শেখানো হয়, আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ যখন আমরা বারবার যখন আমরা শুনব তখনই আমরা বাঁচতে পারব, না হয় অভিযোগ দিন দিন বাড়তে যাচ্ছে, আপনার সম্পদ নিয়ে চলে যাচ্ছে, খেয়ে ফেলছে, এ ধরনের বলে আমি তো কিছু করি নাই, আপনি যেভাবে আমাকে দিয়েছেন তা আমিও আরেকজনকে দিয়েছিলাম, সে দেউলিয়া হয়েছে অথবা সে নিয়ে চলে গেল, ভাই সে আপনার তা নিয়ে চলে গেল, আপনি তাকে দিয়েছেন সে চলে গেল, কিন্তু আপনাকে যে দিয়েছে তো সে তো আপনাকে বিশ্বাস করেছে, এখন আপনি কাকে দিলেন, কোথায় দিলেন, কে নিয়ে গেল, এটা তো কাল কেয়ামতের দিন আপনি জবাব দিতে পারবেন না। যে লোকদের থেকে দশ জন, বিশ জন, তিরিশ জন অসংখ্য মানুষ আপনাকে বিশ্বাস করে আপনাকে কি করেছে, আপনার সাথে এখানে অর্থের মধ্যে চুক্তি করেছে। আজকে কেন বলা হচ্ছে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসায় আমরা অন্ধ হয়ে গিয়েছি। আমানতদারি কি, এটার কোনো প্রয়োজন আছে কি না, আমার মন যেভাবে চায় আমি সেভাবে যাচ্ছি, সেভাবে চলছে না, আমাকে একদিন চলে যেতে হবে। অবশ্যই আমরা একদিন দুনিয়া থেকে আমরা চলে যাব। যে কারো সম্পদ আত্মসাত, কারো হক নষ্ট করে যদি আমি আপনি যাই, খোদার কসম কাল কিয়ামতের দিন কখনো আমরা জবাব দিতে পারবো না, কখনো না। আমরা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা থেকে আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তাল কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া এই বিষয়গুলো প্রায় আলোচনা করেন বান্দার হকের ব্যাপারে। বান্দার হকের মধ্যে কিন্তু আমানতটা খুব গুরুত্বপূর্ণ, খুব একটা সেন্সিটিভ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে এলমে দিন শিখতে হবে, ভালো পরিবেশে থাকতে হবে, ভালো বন্ধুর সাথে থাকতে হবে যারা আমাদেরকে এই বিষয়গুলো জানাবে, যাদের সাথে থাকলে আমরা এই বিষয়গুলো শিখতে পারবো, আমরা জানতে পারবো, পাশাপাশি অপর মুসলমানের কাছে আমরা পৌঁছাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আমানত সম্পর্কে যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার পাশাপাশি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সময় শেষ, সামনের দিকে যাওয়া সম্ভব হয়নি। আমানতের বিষয়টা অনেক বড় ব্যাপক, অনেক ব্যাপক একটি বিষয়, অনেক বিষয়ের সাথে আমানতের একটা কি সম্পর্ক রয়েছে। তা যতটুকুই আমরা জানলাম আল্লাহ তাআলা ততটুকুই আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে আরেকটি বিষয় নিয়ে আমরা খুবই সুন্দর একটা চমৎকার বিষয়, খুবই চমৎকার যা প্রতিদিন হয়, প্রতিদিন আমাদের সকাল সন্ধ্যা শোয়ার পূর্বে এই কাজটা করতে হয়, শোয়ার পরেও এই কাজটা, ঘুম থেকে উঠে এই কাজটা বিশেষ একটা কাজ হিসাব নিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপনার পবিত্র স্বভাবের মধ্যে খুবই সুন্দরভাবে জিনিসগুলা তুলে ধরা হয়েছে, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, আমরা ওলামা একরাম যা আমাদের কাছ পর্যন্ত পৌঁছিয়েছেন ইনশাআল্লাহ ওই গুরুত্বপূর্ণ বিষয়ে সপ্তাহে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা প্রোগ্রামে আমরা জানতে পারবো। চেষ্টা করব প্রোগ্রাম প্রতি সপ্তাহে নিয়মিতভাবে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা চাইত এভাবে অসংখ্য পবিত্র স্বভাব মোবারক সম্পর্কে আমাদের ইনশাআল্লাহ এলমে দিন শিখার, এলিম শিখার ইনশাআল্লাহ জানার আমাদের সৌভাগ্য হবে। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলকে মহাব্বত করতে থাকুন, মাদানী চ্যানেলের প্রচার প্রসারণ করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে মাদারি চ্যানেলের সঙ্গ দেওয়ার, মাদারি চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।